নমস্কার। অনুষ্ঠানের প্রারম্ভে সকল শ্রোতাবন্ধু গ্রহণ করুন আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তাহলে শ্রবণ করুন জীবনবাণী। প্রভু যীশু খ্রিস্ট আমার আপনার মুক্তির জন্য নিজ প্রাণ ক্রুশের উপরে বলি দিলেন। আমরা আবার তার মাধ্যমে খ্রিস্টের কাছে আসতে পারি। তিনি ক্রুশের উপর দেখিয়ে দিলেন তিনি ক্ষমাশীল ঈশ্বর। যদি আমরা বিশ্বাসে তাকে গ্রহণ করি এবং আমাদের পাপের ক্ষমা চাই, তিনি ক্ষমা প্রদান করবেন এবং তার সন্তান করে নেবেন। প্রিয় শ্রোতাবন্ধু, আপনি কি তার আহ্বানে সাড়া দেবেন? শুনুন তাহলে আজকের জীবনবাণীর অনুষ্ঠান।
সততা, বিশ্বাস, প্রেম, তিনটি নদীর নাম মোদের জীবনে জীবনে বয়ে চলে অবিরাম। সততা, বিশ্বাস, প্রেম, তিনটি নদীর নাম মোদের জীবনে জীবনে বয়ে চলে অবিরাম। সততা, বিশ্বাস, প্রেম, তিনটি নদীর নাম। যেখানে সততা নাই খ্রিস্ট সেখানে নাই, যেখানে সততা নাই খ্রিস্ট সেখানে নাই। সততা মনের দৃঢ়তা আনে এ যে গো প্রভুর দান, সততা মনের দৃঢ়তা আনে এ যে গো প্রভুর দান, এ যে গো প্রভুর দান, এ যে গো প্রভুর দান। সততা, বিশ্বাস, প্রেম, তিনটি নদীর নাম। বিশ্বাসে অবিচল সে তো মনে পায় বল, যে বিশ্বাসে অবিচল সে তো মনে পায় বল। অবিশ্বাসী প্রভুকে দেয় দুঃখ অভিমান, অবিশ্বাসী প্রভুকে দেয় দুঃখ অভিমান, দুঃখ অভিমান, দুঃখ অভিমান। সততা, বিশ্বাস, প্রেম, তিনটি নদীর নাম। যার প্রেম আছে সে থাকে যিশুর কাছে, মনে যার প্রেম আছে সে থাকে যিশুর কাছে, তিনটি নদীর মিলনে জাগে প্রভুর জয়গান।
প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে আপনাকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা এবং আজকে জীবনবাণী অনুষ্ঠানে সাদর অভ্যর্থনা। জীবনবাণীর ধারাবাহিক অনুষ্ঠানে আমি আপনাদের কাছে বাইবেলের পুরাতন নিয়মে গীত সংগীতা থেকে আলোচনা করছি। গত অনুষ্ঠানে আটের এবং নয়ের গীতের কিছু অংশ লক্ষ্য করেছি এবং আজকের নয়ের গীতের তিন পদ থেকে আলোচনা শুরু করব। আসুন আমরা তিন এবং চার পদ প্রথমে পাঠ করি। লেখা আছে, যখন আমার শত্রুগণ ফিরিয়া যায় তখন তোমার সাক্ষাতে পতিত বিনষ্ট হয়, কেননা তুমি আমার বিচার ও বিবাদ নিষ্পন্ন করিয়াছ, তুমি সিংহাসনে বসিয়া ধর্মবিচার করিয়াছ। আসুন আমরা ঈশ্বরাতে সমর্পিত হয়ে প্রার্থনায় যাই। প্রেমময় পিতা ঈশ্বর, তোমার পবিত্র নামে ধন্যবাদ করি। তোমার অপার অনুগ্রহ করুণায় আমরা সুরক্ষিত হয়েছি, আমরা বেঁচে আছি, তোমার চরণ বন্দনা করার সুযোগ পেয়েছি এবং তোমার বাক্য থেকে ধ্যান করার অনুগ্রহ পেয়েছি। তোমার জীবন্ত সত্য বাক্যের জন্য ধন্যবাদ দিই। তুমি আমাদের প্রত্যেক শ্রোতা বন্ধুকে আশীর্বাদ করো, তোমার উপস্থিতি দ্বারা ঘিরে রাখো এবং তোমার বাক্যের দ্বারা আমাদিগকে নবায়িত করো। আমাদেরকে তোমার ইচ্ছা পরিকল্পনা জানতে, বুঝতে এবং সেই মতো জীবনে চলতে সাহায্য করো। প্রভু, তুমি সাহায্য করো যেন আমরা জীবন পথে চলতে চলতে যেন তোমাকে না হারাই, কিন্তু তোমাকে নিয়ে চলি। আমাদের প্রত্যেক শ্রোতা বন্ধুকে আশীর্বাদ করো। প্রার্থনা করি প্রভু, যারা আজকের দিনে বিশেষ করে ঠান্ডার মধ্যে কষ্ট পাচ্ছেন, বিভিন্ন রকম রোগ যাতনায় প্রভু তারা যাতনাগ্রস্ত হয়ে রয়েছেন, যারা বিছানায় শুয়ে প্রভু তোমাকে ডাকছেন এবং আজকের এই অনুষ্ঠান শুনে তারা যেন তোমার বিশেষ স্পর্শ লাভ করতে পারেন এমন তুমি দয়া করো। তুমি যে মহান ঈশ্বর, সেই উপলব্ধি তুমি প্রত্যেককে দান করো। আমাদের অযোগ্যতা অপরাধ ক্ষমা করো। যিশুর নামে প্রার্থনা চাই, আমেন। প্রিয় শ্রোতা বন্ধু, আপনি জীবনবাণীর অনুষ্ঠান শুনছেন, আর এই অনুষ্ঠানে আমি আপনাদের কাছে বাইবেলের পুরাতন নিয়মে গীত সংগীতার নয়ের গীতের তিন এবং চার পদ পাঠ করেছি। আবার আমরা এখানে দেখছি যে মনুষ্যপুত্রের শাসনকালের ছবি দেখছি, অর্থাৎ প্রভু যীশুখ্রিস্টের সেই দ্বিতীয় আগমনে তাঁর সেই যে ছবি আমরা এখানে পাই, যা আমরা এর আগে আটের গীতেও শুনেছি, যখন পৃথিবীর সকল বস্তু তাঁর পদতলস্থ করা হবে। মার্টিন লুথার বলেন, জীবনে যখন ঈশ্বর প্রধান হয় তখন সে আর এ বিষয়ে চিন্তা করে না যে ঈশ্বর তার পাশে আছেন কিনা, কেননা ঈশ্বর ভক্ত জানেন যে ঈশ্বর তার সাথে সাথে সর্বদাই আছেন। দাউদ তার বক্তব্যে ও বিশ্বাসে ঠিকই বলেছেন, ঈশ্বর তার পাশে আছেন। আমরাও কি এই বিষয়ে নিশ্চিত যে ঈশ্বর আমাদের পাশে আছেন? এবার তিনি তার বিচার বিষয়ে উল্লেখ করছেন। পাঁচ পদে, তুমি জাতিগণকে ভৎসনা করিয়াছ, দুষ্টকে সংহার করিয়াছ, তুমি অনন্তকালের জন্য তাহাদের নাম লোপ করিয়াছ। কোনো একটা বিশেষ জাতিকে নয়, কিন্তু বিশ্বের সকল জাতিকে, যারা তার বিরুদ্ধাচারণ করেছে সেই সকলকে। ঈশ্বরের কোপের সামনে কে দাঁড়াতে পারে? বাইবেলের পুরাতন নিয়মে দ্বিতীয় বিবরণ তার নয়ের অধ্যায় ১৪ পদে লেখা আছে, শক্তগ্রীব জাতিকে ঈশ্বর বলছেন, তুমি আমার নিকট হইতে সরো, আমি তোমাদিগকে ইহাদিওকে বিনষ্ট করিয়া আকাশমণ্ডলের নীচ হইতে ইহাদের নাম লোপ করি। এখন দেখি নয়ের গীতে ৬ পদ, শত্রুরা শেষ হইয়াছে, চিরতরে উৎসন্ন হইয়াছে, তুমি নগর সকল ধ্বংস করিয়াছ, তাহাদের নাম পর্যন্ত লুপ্ত হইয়াছে। বিচার এগিয়ে আসছে, তারই ঘোষণা ও চেতনাবাণী। আমরা যখন শিক্ষা শুনি সব শিক্ষা ভালো লাগে, কিন্তু নরক সম্বন্ধে যখন কথা ওঠে তখন ভালো লাগে না, মন অন্যদিকে চলে যায়, কেননা নরকের যাতনা, তিক্ততা, জ্বালা, ওই কথাগুলো আমাদের বিব্রত করে। যিনি নিজ অন্তরে নরক যাতনা বিষয় উপলব্ধি করতে পেরেছেন তার পক্ষেই নরক সম্বন্ধে শিক্ষা দেওয়া উপযুক্ত। গীতকার স্পষ্টরূপে বলছেন যে ইসরায়েলের শত্রুরা পরাজিত হবে। পুত্রের মৃত্যু বলতে সত্যি এ ঘটনা মিশরে ঘটেছিল, যখন মিশর রাজ ইসরায়েল জাতিকে গোলাম করে রাখতে চেয়েছিল, ঈশ্বরের মনোনীত জাতির নাম জগৎ থেকে মুছে ফেলে দিতে চেয়েছিল। আজ পর্যন্ত ইসরায়েল জাতির প্রতি মিশরের বৈরীভাব বলবৎ আছে। এরপরে আমরা দেখব রাজার রাজত্ব ও ধার্মিকতার সিংহাসন স্থাপিত হল। নয়ের অধ্যায় ৭ এবং ৮ পদ লেখা আছে এখানে, কিন্তু সদাপ্রভু চিরকাল সমাসীন থাকিবেন, তিনি বিচারার্থে আপন সিংহাসন স্থাপন করিয়াছেন, আর তিনি ধর্মশীলতায় জগতের বিচার করিবেন, ন্যায় জাতিগণের শাসন করিবেন। বর্তমান জগতের বিচার ও বিচারকদের দিকে আমরা যখন দেখি, আমরা দেখি সেসব সময় ন্যায় বিচার হয় না, উপযুক্ত সাজাও লোকেরা পায় না বা দেওয়া হয় না। এর কারণ কিছু বিচারক খুবই কোমল প্রাণের, আবার কিছু শান্ত মস্তিষ্কের, এরা মানুষের প্রশংসালোভী। ধর্মভয় ও ধার্মিকতার প্রয়োজন, কেবলমাত্র মহান ঈশ্বর ধর্মময়, তাই তিনি প্রকৃত বিচারকর্তা। তিনি অন্ধকার থেকে আলোকে পৃথক করেছেন, কোন মানুষ তা করতে পারে না। আপনি কি সূর্যকে উঠাবার জন্য বা অস্ত যাবার জন্য আদেশ করতে পারেন? কিন্তু ঈশ্বর পারেন। হ্যাঁ, শাস্ত্রে আমরা পাই যে তিনি সূর্যকে থামিয়ে রেখেছিলেন, তিনি সূর্যকে পিছিয়ে দিয়েছিলেন। সুতরাং তিনিই একমাত্র বিচারক ও বিচারকর্তা যিনি ধার্মিকতার সিংহাসনে উপবিষ্ট হন। এরপর আমরা নয়ের অধ্যায় ১৩ পদে দেখি খ্রিস্ট সেই রাজত্ব ও ধার্মিকতার সিংহাসন প্রতিষ্ঠার পূর্বে কয়েকটি শর্ত লেখা আছে। হে সদাপ্রভু, আমার প্রতি কৃপা কর, বিদ্বেষী লোকগণ হইতে আমার যে দুঃখ ঘটে তাহা দেখো, তুমি মৃত্যুদ্বার হইতে আমার উত্তোলনকর্তা। হে সদাপ্রভু, আমার প্রতি কৃপা কর। আমি জানি না আপনি কি চাইবেন, আমি কিন্তু ঈশ্বরের কৃপা চাই। প্রভু যীশু খ্রিস্ট যখন আসবেন দ্বিতীয়বার এই পৃথিবীতে, তখন তিনি ন্যায় বিচার করবেন, এ কথা আমরা শুনি। কিন্তু আমি বলবো, বিচার তো হয়ে গেছে। প্রভু যীশু যখন আমাদের পাপভার ক্রুশের উপরে বহন করলেন, তখনই তো বিচার নিষ্পত্তি হয়েছে। আজ প্রয়োজন শুধুমাত্র তাঁর কৃপা, এবং সেই কৃপা দানের জন্য তিনি প্রস্তুত, আমরা যেন বিশ্বাসে তা গ্রহণ করি। এইটি হল আমাদের কাজ। ঈশ্বর তার কাজ শেষ করেছেন প্রভু যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে, আমাদের জন্য পাপের প্রায়শ্চিত্ত করেছেন। আপনি বলবেন, তাহলে আর বাকি রইল কি? বাকি রইল আমার আপনার বিশ্বাসে তা গ্রহণের। নয় অধ্যায় ১৪ পদে লেখা আছে, এই জন্য আমি তোমার সমস্ত প্রশংসা প্রচার করিব, সিয়ন কন্যার পুরোদ্ধার সমিয়ে আমি তোমার পরিত্রাণে উল্লাস করিব। সবাই মিলে এই প্রশংসা করতে হবে, আরও অনেককেই আনন্দগানের অংশী হওয়ার জন্য আমাদের আহ্বান জানাতে হবে। নয় অধ্যায় ১৫ পদে লেখা আছে, জাতিগণ আপনাদের কৃত খাতে ডুবিয়াছে, তাহারা গোপনে জাল পাতিয়াছিল, তাহাতে তাহাদেরই চরণ বদ্ধ হইয়াছে। এই পৃথিবীর দিকে চেয়ে দেখুন, সমস্যা আতঙ্ক অশান্তি নেই এমন কোন দেশ আছে কি? কেবল ছোট দেশ ছোট রাজ্য জাতি নয়, বৃহৎ জাতিবর্গের মধ্যে একই অবস্থা। অপরের জন্য যে পরিকল্পনা করছে নিজের উপর তাই এসে পড়ছে। এই তো ভাববাণী এই পদে লেখা। ১৬ পদে দেখুন কি লেখা আছে, নয়ের গীতে ১৬ পদ, সদাপ্রভু আপনার পরিচয় দিয়াছেন, তিনি বিচার সাধন করিয়াছেন, দুষ্ট সহস্তের কর্মপাশে বদ্ধ হইয়াছে, সেলা। ঈশ্বরের বিচারে ওই সকল জাতি ধরা পড়েছে, তাদের গোপন কর্মফল প্রকাশ হয়ে পড়েছে। এর আগে বলেছি, সেলা মানে থামো, দেখো, বোঝো। নয়ের অধ্যায় বা নয়ের গীতে ১৭ পদে লেখা আছে, দুষ্টেরা পাতালে ফিরিয়া যাইবে, যে জাতিরা ঈশ্বরকে ভুলিয়া যায় তাহারাও যাইবে, দুষ্টেরা নরকে নেমে যাবে, সেই দ্বিতীয় মৃত্যুতে পতিত হবে। সেই সঙ্গে সেই সকল জাতি যারা ঈশ্বরকে ভুলে গেছে তাদেরও একই অবস্থা হবে, এটাই ঈশ্বরের ব্যবস্থা। ১৮ পদে লেখা আছে, কারণ দরিদ্র নিয়ত বিস্মৃতিপ্রাপ্ত থাকিবে না, দুঃখীদিগের আশা চিরতরে বিনষ্ট হইবে না। পৃথিবীর বেশিরভাগ লোক মনে হয় দুঃখী দরিদ্র শ্রেণীতে পড়ে। বিভিন্ন প্রতিষ্ঠান দুঃখীদের সাহায্য করার নামে অর্থ সংগ্রহ করে, এবং প্রতিষ্ঠানের উপরের লোকেরা ওই অর্থের বেশিরভাগটা নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য আনন্দের জন্য তুলে নেয়, এবং খুব কম ভাগ দরিদ্রের জন্য ব্যবহার করা হয়। ফলে ওইসব দরিদ্র মানুষ রাজনৈতিক নেতাদের শরণ নেয়। রাজনৈতিক নেতারা তাদের স্বার্থে এবং ভোট সংগ্রহের জন্য ব্যবহার করে। প্রভু যীশু খ্রিস্ট যখন আসবেন, তখন তিনি প্রত্যেকের বিচার করবেন, যারা অভাবে পড়ে আছে, যারা দুস্থ, কাউকে তিনি ভুলবেন না। সেদিন অভাবগ্রস্ত উপচয়ে প্রবেশ করবে। যারা মানুষে নির্ভর করে, মানুষ তাদের উপকার করবে না, কিন্তু প্রভু যীশুই তাদের সকল অভাব, তাদের সকল দুঃখ তিনি একমাত্র মোচন করতে সমর্থ, এবং তিনি তা মোচন করবেন। আমি আপনাদের কাছে বাইবেলে পুরাতন নিয়মে গীতসংহিতা তার নয়ের গীত থেকে আলোচনা করছি। ১৯ পদে এই কথা লেখা আছে, হে সদাপ্রভু, উঠো, মর্ত প্রবল না হোক, তোমার সাক্ষাৎ জাতিগণ বিচারিত হোক। জাতিগণের বিচার এখনো হয়নি, কিন্তু হবেই। প্রভু যীশু বলেছেন বাইবেলের নতুন নিয়মে মথিলিখিত সুসমাচার তার ২৫ অধ্যায় ৩১ থেকে ৪৬ পদে, পরে তিনি তাহাদের একজন হইতে অন্যজনকে পৃথক করিবেন, যেমন পাল রক্ষক ছাগ হইতে মেষ পৃথক করে। ২০ পদে লেখা আছে, হে সদাপ্রভু, তাহাদিগকে ভয় প্রদর্শন কর, জাতিগণ জানুক যে তাহারা মর্তমাত্র সেলা। আজকের দিনে কিছু লোক নিজেদের ঈশ্বরের আসনে বসায়। মনে রাখবেন, গীত ৯ বলা হয়েছে মুতলব্বেন, অর্থাৎ পুত্রের মৃত্যু। যদি ধরেই নি গলিয়াত বা ফরৌন, যারা নিজেদের ঈশ্বর মনে করত, এরা দুজনেই এক খ্রিস্টারই ছবি, যার বিষয়ে বলা হয়েছে খ্রিস্টারই আসবে। এই খ্রিস্টারই শয়তানের সন্তান, এবং শেষ পর্যন্ত তাকে মৃত্যুর মধ্যে ঠেলে দেওয়া হবে। আসুন এখন আমরা ১০ অধ্যায় আসব, দেখব শয়তানের লোকেরা এই জগতের লোক। ১০ গীতে লেখা আছে প্রথম ৩টি পদে, হে সদাপ্রভু, কেন দূরে দাঁড়াইয়া থাকো? সংকটের সময় কেন লুকাইয়া থাকো? দুষ্টের গর্বপ্রযুক্ত দুঃখী আগুনে পড়ে, উহাদের কল্পিত ছলে উহারাই ধরা পড়ুক। কেননা দুষ্ট আপন মনোরথের শ্লাঘা করে, লোভী সদাপ্রভুকে জলাঞ্জলি দেয়, অবজ্ঞা করে। এই পদে আমরা দুষ্টের দুটো চরিত্র দেখতে পাই, একটা হল অহংকার, দ্বিতীয় হল গর্বকথা। এই পৃথিবীতে দুষ্ট কারা জানেন? যারা অহংকারী, যাদের মুখে সর্বদা গর্বকথা, এবং যাদের ঈশ্বর ভীতি নাই। কিছু রাজনৈতিক নেতা আছেন যারা সর্বদা নিজেদের বিষয়ে গর্বে কথা বলে থাকেন। তারা বলতে চান যে জগতের সকল সমস্যার সমাধান তারাই করবেন। বাইবেলের পুরাতন নিয়মে যিশয় ভাববাদী পুস্তক তার ৫৩ অধ্যায় ১১ পদে এই কথা লেখা আছে, তিনি আপন প্রাণের শ্রমফল দেখিবেন, তৃপ্ত হইবেন। দুষ্টেরাই সেই খ্রিস্টারি, তারাই নিজেদের মুক্তিকর্তা বলে ঘোষণা করে, নিজের পরিচয় দেয়, নিজেই নিজেকে মহান বলতে চায়। তাদের অহংকারী তাদের চিহ্নিত করে। ১০ অধ্যায় ৪ পদে লেখা আছে যে দুষ্টলোক নাক তুলিয়া বলে, তিনি অনুসন্ধান করিবেন না, ঈশ্বর নাই, ইহাই তাহার চিন্তার সার। দুষ্ট বলে ঈশ্বর নাই। খ্রিস্টারই নিরশ্বরবাদী, অর্থাৎ নাস্তিক। দাউদের সময় থেকেই আমরা নিরশ্বরবাদের উল্লেখ দেখতে পাই। আদমের সময় থেকে মানুষ ঈশ্বর থেকে দূরে সরতে সরতে অনেক দূরে যখন সরে গেল, তখনই কেবলমাত্র নোহ ও তার পরিবারকে রেখে মহাপ্লাবনে মানুষকে মেরে ফেললেন। নোহ থেকে আবার বংশবৃদ্ধি হতে লাগল, এবং সেই মানুষ নিজ নিজ কল্পিত দেবদেবীর আরাধনা শুরু করল। এবং দাউদের সময় এই নিরশ্বরবাদ উল্লিখিত হবার পূর্বে বহু ঈশ্বরবাদ প্রচলিত ছিল। ঈশ্বর যখন ১০ আজ্ঞা দান করলেন, তার মধ্যে নিরশ্বরবাদ বিষয় কোনো উল্লেখ নেই। ১০ অধ্যায় অর্থাৎ ১০ গীত থেকে আমরা আলোচনা করছি, ৫ এবং ৬ পদে লেখা আছে, তাহার পথ সর্বদা দৃঢ়, তোমার শাসনকলাপ ঊর্ধ্ব, তাহার দৃষ্টির বহির্ভূত, সমস্ত বিপক্ষের প্রতি সে ফুৎকার করে। সে মনে মনে বলে, আমি বিচলিত হইব না, পুরুষানুক্রমে কখনো বিপদগ্রস্ত হইব না। আবার আজকের দিনের মানুষের আর একটা ছবি, নিজের উন্নতি, সম্পদ, সম্মানের বিষয় সে গর্ব করে। আর আমরা দেখি এখানে লেখা রয়েছে যে সমস্ত বিপক্ষের প্রতি সে ফুৎকার করে, কাউকে সে কেয়ারই করে না। আর সে বলে, আমি আমার কিচ্ছু হবে না, আমি যেমনভাবে আয় করছি পুরুষ পুরুষানুক্রমে চলে যাবে। মানুষ সেইভাবে অন্ধকারের মধ্যে গিয়ে চলেছে। ১৩ পদে লেখা আছে, দুষ্ট কেন ঈশ্বরকে অবজ্ঞা করে, মনে মনে বলে তুমি অনুসন্ধান করিবে না। দুষ্ট যে কেবলমাত্র ঈশ্বরে বিশ্বাস করে না তা নয়, কিন্তু সে আবার ঈশ্বরকে অবজ্ঞা করে যখন সে বলে তুমি হিসাব নেবে না। সে বলতে চায় যে ঈশ্বরে বিচার নেই, বিচার হবে না। নিরশ্বরবাদ বলে প্রথমত ঈশ্বর নেই, দ্বিতীয়ত যদিও বা থাকেন অনেক অনেক দূর, সুতরাং চিন্তার কোনো কারণ নেই। তৃতীয়ত তারা বলে ঈশ্বর তো নিরাকার, তাকে কেউ কখনো দেখেনি, সুতরাং তাকে ভয় করার কি আছে। বর্তমান জগতে মনে হয় ঈশ্বরই সর্বাপেক্ষা অবাঞ্ছিত জন। কেন? কারণ এখন দুষ্টজন দিয়াবলের সন্তান, তার শাসনে আছে। ১৩ অধ্যায় আমরা সেই বিষয়ে দেখব। এখন আমরা দেখি ১০ অধ্যায় বা গীত ১০ ১৬ থেকে ১৮ পদে লেখা আছে, সদাপ্রভু অনন্তকালীন রাজা, জাতিগণ তাহার দেশ হইতে লুপ্ত হইয়াছে। হে সদাপ্রভু, তুমি নম্রদের আকাঙ্ক্ষা শুনিয়াছ, তুমি তাহাদের চিত্ত সুস্থির করিবে, তুমি কর্ণপাত করিবে পিতৃহীনের ও উপদ্রুত লোকদের বিচার করিবার জন্য, যেন মৃত্তিকাজাত মর্ত আর দুর্দান্ত না থাকে। এই জগতের মানুষ হল সেই খ্রিস্টারি, প্রিয় শ্রোতাবন্ধু, প্রিয় ভাই ও বোন, খ্রিস্টারির প্রচারও চলছে, যেমন খ্রিস্টের আগমন বার্তা প্রবল উদ্যোগে প্রচারিত হচ্ছে। খ্রিস্টারির প্রচারকেরা বাইবেলের সকল সত্য ও ভাববাণীগুলো মানুষের কল্পনা বলে উড়িয়ে দিয়ে বাস্তববাদী জীবনযাপনের জন্য প্রচার করছে। তাই আসুন সাবধান, যিশু বলেছেন ওরা তোমাদের ভুলাবে। এখন আমি আপনাদের কাছে ১১ অধ্যায় আসব, অর্থাৎ ১১ গীত। এই ছোট্ট গীতটি দাউদের লেখা, প্রধান বাদ্যকরের জন্য। দাউদ তাঁর জীবনের কোন অবস্থায় কখন এই গীত লিখলেন এ বিষয়ে কিছুই জানা যায় না, তবে এই গীতটির বয়ান থেকে মনে হয় তাঁর জীবনের পরীক্ষার মধ্যে তিনি রচনা করেছিলেন। একজন বলেছেন, গীতকার যখন বিপদের মধ্যে পড়েছেন তখন কিছু পরামর্শদাতা তাকে পরামর্শ দিলেন, পালিয়ে বাঁচো, কিন্তু দাউদের ঈশ্বরের প্রতি অটল অনড় বিশ্বাস থাকার জন্য তিনি পরামর্শদাতাকে সকল পরামর্শ প্রত্যাখ্যান করলেন। কারণ দাউদ বিশ্বাস করতেন যে সদাপ্রভু তাঁর দাসদের পরীক্ষা করেন, কিন্তু কখনো তাদের ত্যাগ করেন না। ধার্মিকেরা নয় কিন্তু দুষ্টেরাই ঈশ্বরকে ভয় করুক। এর আগেই বলেছি ঠিক কোন সময় দাউদ গীতটি রচনা করেন তা জানা যায় না, কিন্তু মনে হয় শৌল রাজার তাড়নার সময় হতে দাউদের নিজ পুত্র অবশালমের বিদ্রোহ এরই মধ্যে কোন সময় লিখেছিলেন বা রচনা করেছিলেন। আরেকজন মনে করেন তার বন্ধুদের মধ্যে কেউ ওই পরামর্শ দেয় যে পাহাড়ে পালাও। বাইবেলের পুরাতন নিয়মে প্রথম সমুয়েল তার ২৪ অধ্যায় ২ পদে দেখি দাউদ ওইন গদির প্রান্তরে বনছাগের পর্বতে লুকিয়েছিলেন। রেভারেন্ড ডক্টর ম্যাগি বলছেন, তার মনে হয় দাউদ যখন তার পুত্র অবশালমের ভয় পালিয়েছিলেন সেই সময় তিনি লিখেছেন। বিখ্যাত মহান রাজা দাউদের অন্তরের কথা শুনুন, আমরা দেখি ১১ অধ্যায় অর্থাৎ ১১ গীতে ১ পদে, আমি সদাপ্রভু শরণ লইয়াছি, তোমরা কি ভাবিয়া আমার প্রাণকে বলো পক্ষীর ন্যায় তোমাদের পর্বতে উড়িয়া যাও। আজকের দিনে মনস্তত্ত্ববিদরা আপনাকে এই নির্দেশই দেবেন, তারা বলবেন আপনার এই প্রকার সমস্যার সময় আপনাকে দূরে সরে যেতে হবে। দূরে কোন স্থানে গিয়ে বিশ্রাম করার আপনার প্রয়োজন, আপনার এখন ভালো মতো বিশ্রামের দরকার। আপনার সমস্যা ও পরিবেশ থেকে পাখির মতন উড়ে পর্বতে যান। সমস্যা থেকে সরে পড়ায় সমস্যার সমাধান হবে না। তিনি লিখেছেন তার বইয়েতে যে দক্ষিণ প্রদেশে এক ভদ্রমহিলা তার বাড়ির নিগ্রো পরিচারিকাকে বলেছিলেন যে সংসারের ঝামেলা নানা সমস্যা ছেড়ে দূরে চলে যাবেন, কিন্তু পরিচারিকা বলল, আপনি যে চেষ্টা করছেন সত্যি কি তাতে সফল হবেন? সমস্যা আপনার সাথে সাথে যাবে। আপনার এত ভালো স্বামী, আপনার অত সুন্দর ছেলে মেয়ে, এদের চিন্তা মুক্ত হতে কি আপনি পারবেন? সমস্যা পেলে পালানো সম্ভব নয়, তাই নাকি? পর্বতে পালাও দাউদের প্রতি এই পরামর্শ কার্যকারী পরামর্শ নয়। অবশ্য অবস্থা ও পরিবেশ অনুযায়ী মানুষের সময় সময় নির্জনতার প্রয়োজন হয় এবং লোকালয়ে কোলাহল থেকে সরে যেতে হয়। সুস্থতায় জন্য এবং ভালো স্বাস্থ্য উদ্ধারের জন্য নির্জনে থাকা প্রয়োজন হয়। তা বলে সমস্যার সমাধান করার জন্য, সামাজিক সংকটে, পারিবারিক সংকটে নিজেকে সাধু থাকাবার জন্য, অথবা বিপদ অভাব অনাটনকালে ভাই বন্ধু প্রিয়জনদের ফেলে পালিয়ে গিয়ে নিজে বাঁচব, পরিবার বাঁচবে, এই চিন্তা পোষণ করাটা উপযুক্ত ব্যবস্থা নয়, কিংবা এই পরামর্শ দান করাটাও ঠিক নয়। দাউদের নিজ পুত্র অবশালম বিদ্রোহী হলে প্রাণ ভয়ে পালিয়ে যাবার জন্য তার সহকারীরা দাউদকে সেই পরামর্শ দিয়েছিলেন। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই বোন, আমাদের নিজেদের জীবনের দিকে দেখি, যখন আমার আপনার জীবনে সমস্যা আসে কেমনভাবে তার মোকাবিলা করি। পালিয়ে গিয়ে সেই সকল সমস্যার সমাধান হয় না, কারণ বাইবেল বলে তোমার পাপ তোমাকে ধরিবেই ধরিবে। আসুন আমরা ঈশ্বরের কাছে আসি, তার প্রিয় পুত্র প্রভু যীশু আমাদের সকল সমস্যা দুঃখ কষ্ট অভাব অভিযোগের সকলের সমাধান করতে সমর্থ ঈশ্বর। তিনি আমাদেরকে শান্তি আনন্দ এবং আমাদের সকল সমস্যায় জয়লাভের জন্য উপযুক্ত বুদ্ধি জ্ঞান দেবেন। প্রার্থনায় যাই। প্রেমময় পিতা ঈশ্বর, তোমার পবিত্র নামে ধন্যবাদ করি আজকের এই সুন্দর সময় সুযোগে তুমি তোমার বাক্যের মধ্যে দিয়ে আরেকটি বার আমাদেরকে চেতনা দান করলে, যেন আমরা বিপদে সংকটে তোমার উপরে নির্ভর করি, পালিয়ে গিয়ে সমস্যার সমাধান না করি। তুমি আমাদের সহায় ঈশ্বর, যুগান্ত পর্যন্ত আমাদের প্রতিদিন সঙ্গে সঙ্গে আছো, সেই অনুভূতি ও বিশ্বাস তুমি আমাদের প্রত্যেককে দান করো। আমাদের প্রত্যেক শ্রোতা বন্ধুকে আশীর্বাদ করো। যিশুর নামে প্রার্থনা চাই, আমেন।
প্রিয় শ্রোতা বন্ধু, আজকের সময় এখানেই শেষ। আপনি যদি প্রভু যীশু খ্রিস্ট ও তাঁর জীবন সম্পর্কে জানতে চান, তাহলে শীঘ্রই আমাদের ঠিকানায় যোগাযোগ করুন। যোগাযোগের জন্য আমাদের ঠিকানা হল জীবনবাণী বিশ্ববাণী, পোস্টবক্স নম্বর 16925, কলকাতা 700034। আবার বলছি, জীবনবাণী বিশ্ববাণী, পোস্টবক্স নম্বর 16925, কলকাতা 700034। তাহলে ঠিক এই সময় এই দিনে শোনার আমন্ত্রণ জানিয়ে জীবনবাণীর পক্ষ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।